শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভেচ্ছা সবাইকে, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবিরউদ্দিন। আজ আমাদের অনুষ্ঠানে অন্যান্য বিষয়ের মধ্যে রয়েছে জহুরুল আলমের রিপোর্ট,
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রভিত্তিক ফলাফল অবশেষে প্রকাশিত হয়েছে, শতভাগ ভোট পড়েছে কিছু কেন্দ্রে। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন শতভাগ ভোট পড়া কোনো স্বাভাবিক ঘটনা নয়।
আমির খসরুর রিপোর্ট ছাড়া রয়েছে জহুরুল আলমের রিপোর্ট,
চরম বায়ু দূষণের কারণে বাংলাদেশে প্রতি বছর প্রায় 1,75,000 মানুষের মৃত্যু হচ্ছে বলে সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত পরিবেশ বিষয়ক এক সেমিনারে উঠে এসেছে।
থাকছে কলকাতা থেকে পাঠানো দীপঙ্কর চক্রবর্তীর প্রতিবেদন।
আজ বিশ্ব সামাজিক অন্তর্জাল দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভুয়ো ও বিপজ্জনক খবর প্রচারের বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন।
তবে রোজকার মতো আজকেও রয়েছে প্রথমেই বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদে সেলিম হোসেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। পরমাণুভুক্ত কোরিয়া গঠনের আলোচনা এগিয়ে নেওয়ার লক্ষ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দক্ষিণ উত্তর কোরিয়ার সীমান্তে বৈঠক করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের প্রথম দায়িত্বে থাকা প্রেসিডেন্ট যিনি উত্তর কোরিয়া সফর করলেন। উত্তর কোরিয়ার পানমুনজম সীমান্ত এলাকায় উত্তর ও দক্ষিণ কোরিয়ার সেনা প্রভাবমুক্ত স্থানটিতে দুই নেতা করমর্দন শেষে দক্ষিণ কোরিয়া সীমান্তে আসেন। প্রেসিডেন্ট ট্রাম্পকে কিম বলেন, আপনার সঙ্গে আবারও দেখা হয়ে ভালো লাগছে, এই স্থানে আপনার সঙ্গে দেখা হবে কখনোই ভাবিনি। প্রেসিডেন্ট ট্রাম্প কিমকে বলেন, উত্তর কোরিয়ার সীমান্তে বসে কথা বলা একটি সম্মানের বিষয়। তিনি কিম জং উনকে যুক্তরাষ্ট্র সফরেরও আমন্ত্রণ জানান। ওই সাক্ষাতে দুই মিনিটের মধ্যে হলেও প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কিমের ব্যক্তিগত বৈঠক হয় 50 মিনিট ধরে। বৈঠক শেষে তিনি বলেন, পরমাণুভুক্ত করা বিষয়ক আলোচনা আবারও শুরু করবার জন্য তারা একমত হয়েছেন। ট্রাম্প বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে তারা আলোচনায় বসবেন, দেখা যাক কী হয়, আমরা চাই একটি সমন্বিত ও ভালো সিদ্ধান্ত আসুক। পরে টুইটার বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প কিমের সঙ্গে বৈঠককে চমৎকার বলে উল্লেখ করেন। হোয়াইট হাউস অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কুডলো বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য আলোচনা পুনরায় শুরু হওয়া একটি বড় ঘটনা, তবে এখনও তেমন কোনো অগ্রগতি হয়নি। রবিবার ফক্স নিউজে দেয়া সাক্ষাৎকারে কুডলো বলেন, আলোচনা আরও লম্বা সময় চলবে। বলেন, মে মাসের শুরুর দিকে বাণিজ্য আলোচনার প্রেক্ষিতে সমঝোতা চুক্তির 90% বিষয়ে ঐক্যমত হয়েছে। জাপানে G20 সম্মেলনের সাইডলাইন বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং বৈঠকে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশ্ব সংবাদের পরে এ নিয়ে বিস্তারিত রয়েছে। বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পরপরই ভোটের কেন্দ্রভিত্তিক ফলাফল নিজস্ব ওয়েবসাইটে প্রকাশের কথা থাকলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ 6 মাস বিলম্ব হয়েছে। এ সপ্তাহে প্রকাশিত হয়েছে কেন্দ্রভিত্তিক ফলাফল। এ নিয়ে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পরপরই ভোটের কেন্দ্রভিত্তিক ফলাফল নিজস্ব ওয়েবসাইটে প্রকাশের কথা থাকলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশে 6 মাস বিলম্ব হয়েছে। এ সপ্তাহেই প্রকাশিত হয়েছে কেন্দ্রভিত্তিক ফলাফল, আর এতে দেখা যায় 103টি আসনের 213টি ভোটকেন্দ্রে ভোট পড়েছে 100% এবং 90-99% ভোট পড়েছে 14টি আসনের 7,500 কেন্দ্রে। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা রোববার সাংবাদিকদের বলেছেন, শতভাগ ভোট পড়া স্বাভাবিক কোনো ঘটনা। নির্বাচন কমিশন বলছে, গত সংসদ নির্বাচনে সামগ্রিকভাবে ভোট পড়েছে 80%। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের কোন সুষ্ঠু ও অবাধ জাতীয় সংসদ নির্বাচনেই এত ভোটারের উপস্থিতি স্বাভাবিক কোনো ঘটনা নয়। আর এর মাধ্যমে বিগত সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে যেসব প্রশ্ন উত্থাপিত হয়েছিল তাই অবশেষে প্রমাণিত হল। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে জ্বালানি গ্যাসের দাম বাড়ানো হচ্ছে বলে জানাচ্ছেন জহুরুল আলম তার রিপোর্টে ঢাকা থেকে।
রোববার ঢাকায় এক সংবাদ সম্মেলনে গ্যাসের এই দাম বৃদ্ধির ঘোষণা দিয়ে বিইআরসির কর্মকর্তারা বলেছেন, নতুন নির্ধারিত এই দাম 1 জুলাই সোমবার থেকে কার্যকর হবে। আবাসিক খাতে এক চুলার খরচ 750 টাকা থেকে বাড়িয়ে 925 টাকা ও দুই চুলার খরচ 800 টাকা থেকে বাড়িয়ে 975 টাকা নির্ধারণ করা হয়েছে। যানবাহনে জ্বালানি হিসেবে ব্যবহৃত রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস বা সিএনজির প্রতি ঘনমিটার 38 টাকা থেকে বাড়িয়ে 43 টাকা করা হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন, সার, শিল্প ও বাণিজ্যিক খাতেও গ্যাসের দাম বাড়ানো হয়েছে। এবছর ফেব্রুয়ারি মাসে গ্যাসের দাম 102% বাড়ানোর প্রস্তাব করেছিল পেট্রোবাংলা ও গ্যাস বিতরণকারী কোম্পানিগুলো। মার্চ মাসে ওই প্রস্তাবের উপর বিইআরসি গণশুনানির আয়োজন করে, যখন ভোক্তাদের পক্ষ থেকে গ্যাসের দাম বৃদ্ধি না করার জোর দাবি জানানো হয়েছিল। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
আজ পশ্চিমবঙ্গে বিশ্ব সামাজিক মাধ্যম দিবস সোশ্যাল মিডিয়া ডে পালিত হয়েছে। কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন দীপঙ্কর চক্রবর্তী।
আজ বিশ্ব সামাজিক অন্তর্জাল দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভুয়ো ও বিপজ্জনক খবর প্রচারের বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন। সারা ভারত জুড়েই ইদানিং সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে। এইভাবে গুজব ছড়িয়ে পড়ার ফলে বহু জায়গায় নিরীহ মানুষকে পিটিয়ে মারা হয়েছে, বহু জায়গায় অশান্তি ও গণ্ডগোল বেঁধেছে। ভারতে যে কোনো উপায়ে গুজব ছড়ানো দণ্ডনীয় অপরাধ। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের মতো সোশ্যাল মিডিয়াগুলোর পক্ষ থেকে এ ব্যাপারে নানা ধরনের ব্যবস্থা নেওয়া হলেও ভুয়ো খবর ছড়ানো বন্ধ করা যায়নি। আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ব সোশ্যাল মিডিয়া দিবস উপলক্ষে একটি টুইট বার্তায় সোশ্যাল মিডিয়াকে ভালো কাজে ব্যবহার করার আবেদন জানান। তিনি লিখেছেন, সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ও বিপজ্জনক খবর ছড়াবেন না, এটাকে মানুষের কল্যাণে লাগানোর কাজে ব্যবহার করুন। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনের আগেই পশ্চিমবঙ্গের জেলায় জেলায় সাইবার থানা খুলেছিল রাজ্য পুলিশ। এবার সেই ২২টি সাইবার থানায় একজন করে ইন্সপেক্টরকে ভারপ্রাপ্ত আধিকারিক হিসেবে নিয়োগ করল রাজ্য। এ নিয়ে রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ প্রশাসনের একাংশ বলছেন, সাইবার অপরাধ এমনিতেই বাড়ছে, তার উপরে ভোট পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতেও পুলিশ এবং সাইবার অপরাধ বিশেষজ্ঞদের মতে গত কয়েক বছর ধরেই সোশ্যাল মিডিয়া এবং হোয়াটসঅ্যাপে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে। ভোটের আগে থেকে এ রাজ্যেও তা বেড়েছে, ভোটের পরেও ভুয়ো খবর ছড়ানো নজরেও এসেছে। তার ফলেই জেলাগুলিতে এই ধরনের অপরাধের প্রবণতা রয়েছে। নবান্ন সূত্রের খবর, জেলায় সাইবার অপরাধ হলে এই নতুন থানা তদন্তভার নেবে, তবে বৃহত্তর কোনো ঘটনা ঘটলে সেক্ষেত্রে সিআইডিকেই দায়িত্ব দেওয়া হবে। এতদিন যে কোনো ঘটনাতেই সিআইডিকে তদন্তভার সামলাতে হতো, তার ফলে বহু ক্ষেত্রেই দ্রুত তদন্ত হতো না। প্রতিটি সাইবার থানায় সাইবার অপরাধ তদন্তে প্রশিক্ষণপ্রাপ্ত ১০ জন পুলিশকর্মীও রয়েছেন। পুলিশকর্মীদের বিভিন্ন দলে ভাগ করে সাইবার তদন্তের পাঠ দেওয়া শুরুও হয়ে গিয়েছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম বলেছে, ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিশ্বব্যাপী ৩২,০০০এরও বেশি অভিবাসী নিহত ও নিখোঁজ হয়েছে। এর মধ্যে বেশিরভাগ ঘটনা ঘটেছে ভূমধ্যসাগরে উত্তর আফ্রিকা থেকে ইউরোপ গমনেচ্ছুদের ক্ষেত্রে। জাতিসংঘের অভিবাসন সংস্থা বলেছে, অভিবাসী মৃত্যু ও নিখোঁজের বৈশ্বিক এই হিসাব একেবারে সঠিক নয়, কারণ বহু মৃত্যুর ঘটনা কোনো রেকর্ডই নেই এবং মৃতদেহ উদ্ধার হয় না। তারপরও গবেষকরা বলেন, যতটুকু এই পরিসংখ্যানে উঠে এসেছে তাও মারাত্মক। রিপোর্টে বলা হয়, ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভূমধ্যসাগরে মৃত ও নিখোঁজ হওয়ার তথ্য মিলেছে ১৮,০০০ জনের, বাকিদের সম্পর্কে কোনো তথ্যই নেই। ২০১৪ সাল থেকে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে মারা গেছে ১,৯০৭। এরপর বছর চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও তালিবানের মধ্যে তারে চলমান শান্তি আলোচনার একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চলছে। লিল জাদ ওই আলোচনায় যুক্তরাষ্ট্রের দলের নেতৃত্ব দিচ্ছেন। তালিবান দলের অগ্রগতির কথা বলতে গিয়ে সুহাইল শাহিন ভয়েস অফ আমেরিকাকে বলেন, চুক্তির ড্রাফট প্রস্তুতের কাজ চলছে। আলবেনিয়ার ক্ষমতাসীন দল ও বিরোধী দলের মধ্যে চলমান উত্তেজনা ও দেশের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের মধ্যেকার বাকযুদ্ধের মধ্যেও অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। রমা ও তার সরকার ওই অভিযোগ অস্বীকার করেছেন, নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্তে অটল থেকেছেন এবং প্রেসিডেন্ট ইলির মেটা নিরাপত্তাজনিত কারণে নির্বাচন অক্টোবর পর্যন্ত মুলতবির ঘোষণা দিয়েছেন। মালির সীমান্তবর্তী অঞ্চলে আন্তধর্মীয় সংঘাত ও চরমপন্থী জঙ্গিবাদ ভয়াবহ সমস্যায় রূপ নিয়েছে, বিশেষ করে মালি, নাইজের ও বুর্কিনা ফাসোর সীমান্ত অঞ্চলে। সাম্প্রতিক সময়ে সংঘাত চরম আকারে রূপ নিয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচির মতে, ভারতের ১১০ কোটি মানুষের দারিদ্র্য বিমোচনে চালানো যে প্রয়াস তা লক্ষ্য অর্জন থেকে অনেক দূরে রয়েছে। ভারতে পরিসংখ্যান মন্ত্রণালয় একই বক্তব্য দিয়েছে। বিশ্ব খাদ্য সংস্থার মুখপাত্র হার্ভে ভারহুসেল বলেছেন, ভারত এখনও ক্ষুধা এবং অপুষ্টি দূর করার লক্ষ্যমাত্রা থেকে অনেক দূরে রয়েছে। বিশ্ব সংবাদে এই ছিল আজকের খবরগুলো।
বিশ্ব সংবাদ শোনালেন সেলিম হোসেন। আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে 190 মিটার বেতার তরঙ্গে মিডিয়াম ওয়েভ এবং 1575 কিলোহার্টজে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর বলছেন যে তিনি বাড়তি শুল্ক আরোপ আপাতত স্থগিত রাখছেন। বৈঠকের ফলে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে থমকে থাকা বাণিজ্য বিষয়ক আলোচনা আবারও শুরু হতে চলেছে। সদ্য সমাপ্ত G20 শীর্ষ সম্মেলনের পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিক নেতার সঙ্গে কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশেষত চীন ও উত্তর কোরিয়ার সম্পর্ক নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শাহাব এনাম খানের সঙ্গে টেলিফোনে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেছেন আনিস আহমেদ।
অধ্যাপক শাহাব এনাম খান, সদ্য সমাপ্ত G20 বৈঠকে চীন ও যুক্তরাষ্ট্রের নেতাদের মধ্যে বাণিজ্য বিষয়ক আলোচনা আবারও শুরু করার যে কথা বললেন নেতারা, তাতে এই দু দেশের মধ্যে বাণিজ্য লড়াই শেষ হওয়ার ব্যাপারে আপনি কতটা আশাবাদী?
ধন্যবাদ আনিস ভাই। এই G20-তে যে মিটিংটা হলো এটা খুব গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা কারণে। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এই পার্টিকুলার মিটিং এ কিন্তু ট্রেড প্রোটেকশনিজম নিয়ে যেরকম কথা এসছে, WTO রিফর্ম নিয়েও ভারতের পক্ষ থেকে একটা কথা এসছে। এবং খুব ইন্টারেস্টিংলি যে ট্রেড টক যেটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে, সেটা নিয়েও কিন্তু এখন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে একটা পজিটিভ অ্যাটিটিউড এসছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকদিকে যেটা এসছে যে এই বর্তমানে যে ট্যারিফ যে ওয়ারটা চলছিল, সেখানেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র $350 বিলিয়ন উপরে চীনের যে রপ্তানি হবে সেটার উপরে কিন্তু কর ধার্য করছেন না। সুতরাং একটা পজিটিভ এনভায়রনমেন্ট কিন্তু ট্রেড ওয়ারে হয়েছে। আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা এই G20 মিটিং এ এসছে সেটা হলো টেকনোলজির পার্টটা, অর্থাৎ টেকনোলজি ট্রান্সফার গুলি কিভাবে হবে এবং টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে কতটুকু ট্রেড প্রোটেকশনিজম থাকবে এবং প্রোটেকশনিজম তুলে নিবে, সেই জায়গার বিষয়গুলি অনেক বেশি আলোচনা হয়েছে। যে কারণে ওয়াওয়ি নিয়ে কিন্তু একটা পজিটিভ রিমার্ক এসছে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে। উনি বলেছেন যে ওয়াওয়ি বিশ্বের অনেক দেশেই ব্যবহৃত হচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রেও ব্যবহৃত হচ্ছে, ফলে ওয়াওয়ি এক্স্যাক্টলি বেজিং ওয়াওয়ি নিয়ে কি পলিসি পার্সু করতে চায় সেটা তিনি জানতে চেয়েছেন। অন্যদিকে যদি আপনি দেখেন যে ভারত WTO রিফর্ম চেয়েছে বটে, রাশিয়া কিন্তু জেনেভা বে এই পার্টিকুলার ইনস্টিটিউশনটার পক্ষে এই প্রথমবারের মতো একটা সুস্পষ্ট অবস্থানে দাঁড়িয়েছেন। ফলে ওভারঅল আমার মনে হয় যে এই এই ট্রেড ডেফিসিট ফ্যাক্টর বা ট্রেড প্রোটেকশনিজম ফ্যাক্টর গুলি এখন একটা পজিটিভ আলোচনার ডিরেকশনের দিকে যাবে।
চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সুসম্পর্কে কে কতখানি লাভবান হবে বলে আপনি মনে করেন? ব্যালেন্স শীটটা কিরকম?
ব্যালেন্স শীটে যদি আপনি দেখেন, এটাতে কারো মানে হারারও কিছু নেই, আবার এটাতে যে খুব বেশি জয়ী হওয়ার জায়গা আছে সেটাও নেই। উইন উইন সিচুয়েশন বলতে আমরা যেটাকে বোঝাতাম সেটাও খুব বেশি এখানে হবে না, যেটাকে আমরা বলি ম্যানিকিয়ান জিরো সাম গেম। আসলে যেমন ধরেন আপনি আফ্রিকাতে চীনের যে এখন ইনভেস্টমেন্ট গুলি বেড়েছে, আবার অন্যদিকে যদি আপনি দেখেন তাদের মিলিটারি এক্সপেন্ডিচারে তারা হিউম্যান রিসোর্সের দিকে কম ফোকাস করে তারা মেকানিক্যাল এবং রোবোটিক্স এর দিকে চলে যাচ্ছে। ফলে আপনি এখানে অর্থনৈতিক যে ভারসাম্য এবং ম্যানুফ্যাকচারিং সেক্টরের যে একটা বড় ভূমিকা, সেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে চীন অনেক বেশি অ্যাডভান্টেজেস পজিশনে আছে। অন্যদিকে যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে দেখেন, মেক আমেরিকা গ্রেট এগেইন এই এই ফিলসফির আন্ডারে অনেক জব এমপ্লয়মেন্ট তৈরি হয়েছে, অনেক রকমের ইকোনমিক ইনসেন্টিভস তৈরি হলেও সেটা কিন্তু এখনো আকাঙ্ক্ষিত পর্যায়ে যেতে পারে। ফলে ওয়ার ইকোনমি বলেন, মিডল ইস্ট ইকোনমি বলেন এবং ফার ইস্টার্ন ইকোনমি বলেন, সব জায়গায় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একটা মিক্সড পজিশন তৈরি হয়েছে যেটা আনপ্রেসিডেন্টেড এই এই বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে। আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট এসছে G20-তে, সেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানের সম্পর্ক। সেখানেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ক্লিয়ার পজিশন এসছে যে জাপানের মিলিটারাইজেশনের ক্ষেত্রে, কারণ জাপান তার মিলিটারিকে আরেকটু স্ট্রেংথেন করার জন্য অনেক ইনিশিয়েটিভ নিবে, এই কারণে যে চীনকে কেন্দ্র করে সে সেটা দেখছে। সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডিফেন্স এক্সপেন্ডিচার ইন্দো প্যাসিফিকে সেখানেও একরকমের পরিবর্তন আসবে। ফলে সবকিছু মিলে যে চীনকে কেন্দ্র করে যে আপনার ট্রেড ডেফিসিট বা ট্রেড ওয়ার যেটা তৈরি হয়েছিল সেটাও যে খুব বেশি একটা পজিটিভ বা নেগেটিভ জায়গায় যাবে সেটাও এখনো বলা সম্ভব হচ্ছে না।
আমরা লক্ষ্য করছি যে আফ্রিকায়, পূর্ব এশিয়ায়, এমনকি দক্ষিণ এশিয়ায় চীনের একটা ভূ রাজনৈতিক প্রভাব পড়ছে, অর্থনৈতিক প্রভাব তো প্রত্যক্ষভাবেই পড়ছে। তো এই যে ভূ রাজনৈতিক স্বার্থকে কতখানি নিয়ন্ত্রণ করতে সমর্থ হবে যুক্তরাষ্ট্র?
যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হলো যে তার স্ট্র্যাটেজিক ইন্টারেস্টের জায়গাগুলিতে বড় রকমের পরিবর্তন আসছে। তার একটা বড় পরিবর্তনের ইন্ডিকেটর হলো যে প্যাসিফিক ওশেনকে কেন্দ্র করে, আগে তারা বলতেন এটাকে প্যাসিফিক কমান্ড, এখন এটাকে বলছেন ইন্দো প্যাসিফিক কমান্ড। ফলে তারা যে প্যাসিফিক কমান্ডের জায়গাটাকে আরো এক্সপ্যান্ড করেছেন, যে কারণে তাদের প্যাসিফিক কমান্ড, সেন্টকম এবং আফ্রিকা কম এই তিনটা এক জায়গায় চলে এসেছে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র যতটা না আফ্রিকা এবং মিডল ইস্টকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। এখানে একটা জিনিস লক্ষ্য করার বিষয় সেটা হলো যে চীন আফ্রিকাতে তার মিলিটারি প্রেজেন্স বাড়াচ্ছে, জিবুতি থেকে শুরু করে এখন তারা এক্সপ্যানশনের দিকে যাচ্ছেন। তারা চীন এইসব জায়গায় বিভিন্ন রকমের মিলিটারি এস্টাবলিশমেন্ট থেকে শুরু করে পোর্ট সবকিছুতেই তাদের একটা বড় ধরনের ইন্টারেস্ট চলে আসছে এবং ইনভেস্টমেন্টও। সেই আফ্রিকার যে সম্পর্কটা সেটা অনেক বেশি ফ্র্যাজাইল চীনের চেয়ে। চীন আরেকটা কাজ যেটা করেছে, আফ্রিকাতে ইনভেস্টমেন্ট লেভেলটা তার অত্যন্ত বেশি, পরে তার পলিটিক্যাল ইকোনমি বা পলিটিক্যালি এই আফ্রিকান স্টেটগুলির গভর্নমেন্টের সাথে তার এনগেজমেন্ট যেটা আছে সময় থেকে, ফলে এই জায়গাতে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বেশি যে অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছে তা না। তবে আপনি যদি নর্থ আফ্রিকা নেন তাহলে সেই ক্ষেত্রে কি আরেকটু পজিশনটা কমপ্লিকেটেড হয়ে যায়, কারণ সেখানে ইজিপ্ট, ইসরায়েল প্যালেস্টাইন এবং গালফ কান্ট্রিগুলির সাথে ইসরায়েল প্যালেস্টাইন তার প্রচন্ড বড় ভূমিকা আছে, যেখানে চীন এখনো খুব বেশি অবস্থান তৈরি করতে পারেনি। সবকিছু মিলে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানটা এই মুহূর্তে চীনের চেয়ে অন্তত পক্ষে মিডল ইস্টে বেটার হলেও আফ্রিকাতে খুব বেশি তুলনামূলকভাবে অবস্থানগত ভালো অবস্থায় নেই।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার নেতাদের কথাবার্তায় এমন আভাস পাওয়া যাচ্ছে যে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা করতে যতখানি আগ্রহী, উত্তর কোরিয়া ততটা আগ্রহী নয়, সেটা কেন?
এইটার দুটো কারণ আছে। একটা হলো যে প্রেসিডেন্ট ট্রাম্প এবং নর্থ কোরিয়ার কিমের যে মিটিংটা হয়েছিল সেই মিটিংটাতে অনেক এক্সপেকটেশন ছিল, সেই এক্সপেকটেশন থেকে কিন্তু ট্রাম্প সরকার কিছুটা সরে এসেছিলেন, যেমন ডিমিলিটারাইজেশন করা সাউথ কোরিয়াতে এবং ট্রেড এইড গুলি তৈরি করা এবং সেটাকে, দুই নম্বর যেটা থাকে যে চীন এবং নর্থ কোরিয়ার যে সম্পর্ক সেই জায়গাতেও এক বড় ধরনের পরিবর্তন এসছে। এই কারণে পরিবর্তনটা এসছে যে চীন অনেক বেশি ফ্লেক্সিবল হয়েছে নর্থ কোরিয়াকে কেন্দ্র করে, অর্থাৎ নর্থ কোরিয়াকে তারা আগে যে পরিমাণ প্রোটেকশন দিতেন সেখান থেকেও কিন্তু তারা সরে এসছে। ফলে নর্থ কোরিয়ার সাথে রাশিয়ার যে এই মুহূর্তে সম্পর্কটা সেটাও কিন্তু অত্যন্ত ক্লিয়ারলি শক্ত হয়েছে আগের চেয়ে। ফলে এই কমপ্লিকেটেড সিচুয়েশনে কিমের জন্য এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি চীনকে কেন্দ্র করে এবং রাশিয়াকে কেন্দ্র করে তার ফরেন পলিসি নেয়া। আর দ্বিতীয় যে জিনিসটা থাকে, ঐতিহাসিকভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি একটা দৃঢ় অবিশ্বাস কিম সরকারের মধ্যে কাজ করে। এই কিম সরকারের যে কারণে শিনজো আবে বলেন এবং শ্রীলঙ্কা, দুঃখিত, সিঙ্গাপুরের যে মেডিয়েশনে টকটা হলো সেই টকটা কিন্তু আলটিমেটলি খুব বেশি স্ট্রং ভাবে কিম এগিয়ে নেন। সো ফলে মিউচুয়াল মিসট্রাস্ট এবং ল্যাক অফ কনফিডেন্স ট্রাম্প সরকারের উপর, সেই কারণে এই এই কিম সরকারের পক্ষে খুব বেশি দূর আগানো সম্ভব বলে আমাদের মনে হয় না।
আরেকটি বিষয় হচ্ছে জি টোয়েন্টি বৈঠকে আমরা লক্ষ্য করেছি যুক্তরাষ্ট্র পার্শ্ব বৈঠকগুলোতে বেশি গুরুত্ব দিয়েছে বিভিন্ন নেতাদের সঙ্গে, সেটা কেন?
এইটার একটা বড় জিনিস হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে মাল্টিল্যাটারাল ইনস্টিটিউশনস এর উপর খুব বেশি নির্ভরশীল না। আপনি যদি জাতিসংঘকে দেখেন কিংবা তার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নেটোর সম্পর্ক দেখেন, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যদি বাকি রিজিয়নাল অর্গানাইজেশন গুলির সম্পর্ক দেখেন, খুব বেশি কিন্তু সলিডিফাইড না এই মুহূর্তে। জনাব ডোনাল্ড ট্রাম্প পুরোটাই দেখছেন তার রাষ্ট্রের স্বার্থে, এক নম্বর, সেটাকে আমাদের সাধুবাদ জানাতেই হবে। দ্বিতীয় যে জিনিসটা তিনি দেখছেন যে বার্ডেন শেয়ারিং এর ব্যাপার, অর্থাৎ বার্ডেন শেয়ারিং একটা শব্দ উনি প্রায়ই ব্যবহার করেন। এই বার্ডেন শেয়ারিংটা বলতে উনি বোঝেন যে সিকিউরিটি কস্ট ইউরোপিয়ান ইউনিয়নের এবং ইকোনমিক কস্ট এশিয়ার, এই জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় সাপোর্টিভ রোল কেন প্লে করবে। সে কারণেই আমার মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন প্রশাসন এই গত দুবছরে মোটামুটি তাদের যে একটা বড় মাল্টিল্যাটারালিজমের জায়গা ছিল সেখান থেকে বাইল্যাটারালিজমের দিকে চলে যাচ্ছে। এবং লাস্ট যে পয়েন্টটা থাকে সেটা হলো চীন, এবং তাদের সম্পূর্ণ ফরেন পলিসি এখন মোটামুটি চীনকে কেন্দ্র করে, যে কারণে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে তার সম্পর্ক বা মার্কিন যুক্তরাজ্যের সাথে তার সম্পর্ক সেগুলি কিন্তু সব সেকেন্ডারি পর্যায়ে চলে গেছে।
অধ্যাপক সাহাব এনাম খান, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আর এই বুধবার 3 জুলাই আমাদের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় হবে যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতি। অনুষ্ঠানে অবশ্যই যোগ দেবেন এবং অবশ্যই প্রশ্ন করবেন, জিজ্ঞাসা তুলে ধরবেন, আমন্ত্রণ রইল। আর এখন প্রসঙ্গান্তর, আমরা চলে যাচ্ছি আপনাদেরকে নিয়ে নিউ ইয়র্কে। সেখানে রয়েছেন আমাদের নিউ ইয়র্ক সংবাদদাতা আকবর হায়দার কিরণ, এবং তিনি কথা বলছেন নিউ ইয়র্কের বাংলাদেশি আমেরিকান আইনজীবী অ্যাটর্নি অ্যাট ল মঈন চৌধুরীর সঙ্গে। মঈন চৌধুরী বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ হয়ে সম্পূর্ণ অবৈধভাবে যারা যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেন তাদের কথা বলছেন এই সাক্ষাৎকারে।
অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনাকে ভয়েস অফ আমেরিকার সাক্ষাৎকারে জানাচ্ছি স্বাগতম। আমরা আজ আপনার কাছে জানতে চাই বাংলাদেশ থেকে বিভিন্নভাবে যারা যুক্তরাষ্ট্রে আসার চেষ্টা করে করতে গিয়ে নানানভাবে বিপদগ্রস্ত হন, অসম্ভব জীবনের ঝুঁকি নেন, কেউ কেউ রাস্তার মধ্যে মারাও যান, এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন?
এই জিনিসটা অত্যন্ত অমানবিক, কারণ আমরা কোনোভাবেই এই জিনিসটাকে সমর্থন করি না এবং উৎসাহিত করি না যে লোকজন বিভিন্ন জঙ্গল, আমাজন জঙ্গল হয়ে মেক্সিকো বর্ডার হয়ে 10-12 দেশ অতিক্রম করে আসুক। এখানে জীবনের ঝুঁকি অনেক বেশি, প্রপারলিও আসার চেষ্টা, যেই টাকা খরচ করে তারা আমেরিকাতে ঢোকায় এবং লাইফ রিস্ক নিয়ে আসে, তারা ইচ্ছা করলে প্রপারলিও এই জায়গায় আসতে পারে, এইভাবে আসা সম্ভব, কিন্তু তারা এই প্রপার ওয়েটা তারা জানে না।
তারা এটা করতে গিয়ে অসম্ভব অমানবিক সব ঘটনা ঘটে, প্রাণ চলে যায়, এবং আমরা যেভাবে খবর পাই তাতে সবারই নিশ্চয়ই মন খারাপ করে।
অবশ্যই এটা দেশের জন্য খারাপ, আমাদের জনগণের জন্য খারাপ, দেশের ভাবমূর্তি নষ্ট হয়। একটা পরিবার যদি কেউ মারা যায় এখানে আসতে গিয়ে, তারপরেও যে যে হ্যাসেলটা হয় আসার পরেও তারা নিরাপদ না, তারা বর্ডারে থাকে। এখন যে যে জিনিসটা চলতেছে আন্ডার ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, এখন সবাইকে মেক্সিকোতে তারা আটকে রাখে, এখন আর আমেরিকা ঢুকতে দিচ্ছে না। ওই মেক্সিকো বর্ডারে আপনাকে যে যে লোকগুলো আসে তাদেরকে মেক্সিকো বর্ডারে ডিটেইন করে ওইখানে কোর্ট বসায় তাদেরকে হিয়ারিং হয়, তারা আমেরিকা ঢুকতে পারে না। আমার পরিচিত অনেক লোক আছে যারা কল দেয় মেক্সিকো থেকে, কিন্তু মেক্সিকোতে আমরা তো আর যায় রিপ্রেজেন্ট করতে পারি না, বর্ডারে যাওয়া সম্ভব হয় না, ভাষাগত কারণে তারা অন্য অন্য অ্যাটর্নির কাছে যায় যারা লোকালি থাকে, কিন্তু ওরকম রিপ্রেজেন্টেশন পাচ্ছে না। একটা অ্যাসাইলাম যে রেডি করো ওইখানে বসে খুবই টাফ, তো বিদেশি যে লয়াররা তারা তো দেশের কালচার বুঝতেছে না।
মানে আগে যে সুযোগটা ছিল কোনোভাবে যুক্তরাষ্ট্রে পৌঁছালে আপনারা হয়তো সাহায্য করার সুযোগ পেতেন বা আপনাদেরকে ওরা রিচ করতে পারতো, কিন্তু এখন সেই সুযোগ নেই,
সুযোগটা নাই, অনেক আছে চলে যাচ্ছে ওইখানে থাকে, এই 5-6 মাস জেলে থাকে, ডিপোর্টেশনের অর্ডার নিয়ে আবার ব্যাক টু বাংলাদেশ চলে, যেই দেশ থেকে আসছে ওই দেশে ফেরত দিয়ে দিচ্ছে। আর এখানে আসার পরও তো তাদের বর্ডারে যেই ধরনের বিপদের সম্মুখীন হচ্ছে আপনারা দেখতেছেন, ইদানিং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের বর্ডারে অনেক লোক মারাও যাচ্ছে বিভিন্ন অনাহারে, অর্ধাহারে, বিভিন্ন অসুখ বিসুখে, ওই মন অমানবিক কিছু ঘটনা ঘটছে। এটা আমি শুধু আমেরিকাকেই দুষবো না, সব দেশের একটা নির্দিষ্ট আইন থাকতে থাকতে পারে এবং থাকাটাই স্বাভাবিক, কিন্তু আমরা কেন ঝুঁকিটা নেব, জেনে শুনে কেন আমরা মৃত্যু ঝুঁকিতে আসবো? দেশে তো অনেক কিছু করা যায়। এই যে 50 লাখ টাকা বা 30 লাখ টাকা দিয়ে যদি আমেরিকা আসতে পারে, সে দেশেও অনেক কিছু করতে পারে। দেশে যদি এই টাকাটা ইনভেস্ট করে অথবা প্রপারলি খরচ করে, সে দেশের ইকোনমিতে কন্ট্রিবিউট করতে পারছে, দেশের ব্যবসা করতে পারছে, অনেক কিছু করতে পারছে, লেখাপড়ার তার অ্যাডভান্স হতে পারছে, বা পার্শ্ববর্তী অন্য কোনো দেশে যেতে পারে। আমরা আমেরিকা আসার জন্য নিরুৎসাহিত করছি না, কিন্তু আমরা চাই জীবনের ঝুঁকি নিয়ে আসাটাই একমাত্র সমাধান না।
এমনকি অনেক ঘটনা আছে যে এখানে আসার পরেও হয়তো বহুদিন জেলে থেকে তারপরে সর্বশান্ত হয়ে সব কিছু হারিয়ে আবার চলে যেতে হয়।
এই একটা উদাহরণ দিচ্ছি, গতকালকে একটা একটা লোক আসলো, তার মামা আসছে আমার কাছে, একটা ভাগ্না 3.5 বছর জেলে ছিল, সে বর্ডার থেকে অতিক্রম করে অ্যাসাইলাম ফাইল করেছে, অ্যাসাইলাম ডিনাই হয়েছে, ডিনাই হওয়ার পরে সে জেলে নিয়ে গেছে, তারপরে সে আপিল হলো, আপিল হওয়ার পর বিআই আপিল করছে, তারপরে সার্কিট কোর্ট আপিল, সব ডিনাই হওয়ার পরে সে দেশে ফেরত চলে গেছে। 4 বছর 3.5 বছর জেলেই ছিল। তাই সে তো সেই লোকটা বললো তার নাকি 70 লক্ষ টাকা খরচ হয়েছে এই আশা থেকে 4 বছর জেলে, যে উকিল, তারপরে বিভিন্ন সমস্যায় যে তার খরচ করতে হয়েছে। এই জিনিসটা তো আমরা চাই না। সে না কোথাও কন্ট্রিবিউট করতে পারলো, দেশের ইকোনমিতে কন্ট্রিবিউট করতে পারলো না, আমেরিকার ইকোনমিতে কন্ট্রিবিউট করে সে জেলেই কাটাইলো। তার জীবনের যে 3-4 বছর চলে গেলো, একটা রঙিন একটা সময়, সুবর্ণ সময়টা, এটা তো আমরা চাই না। দেশে থাকলে তো এনজয় করতে পারতো, দেশে লেখাপড়া করলেও ভালো করতে পারতো।
মঞ্চদিরা, আপনি একজন অত্যন্ত অভিজ্ঞ বাংলাদেশি আমেরিকান আইনজীবী, তা আপনি যে স্পেসিফিকভাবে বলবেন যে বাংলাদেশ থেকে যারা এইভাবে ঝুঁকি নিয়ে, যারা বিশেষ করে তরুণরা এইভাবে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়, তাদের উদ্দেশ্যে আপনার কী উপদেশ?
আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা কোনো দালালের মাধ্যমে কোথাও কিছু করবেন না, কারণ দালাল কোনো সময় আপনাদের জীবনের ঝুঁকিটা সে নেবে না, সে হয়তো টাকাটাই নিচ্ছে। সে একটা, যেমন একটা লোক আপনাকে আফ্রিকাতে পাঠাই দেবে বা মেক্সিকোতে দেওয়ার পর তার দায়িত্ব শেষ, এবং দালাল কে আর পরে খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ এটা কিন্তু এটা একটা সিন্ডিকেট চক্র আপনার জায়গায় ট্রান্সফার করছে। এটা যেন না হয়, যা করেন শিক্ষিত, আমরা চাই শিক্ষিত জাতি লেখাপড়া করে আসেন, নিজের রাইটসটা বুঝেন। এদেশে আসলো আপনি যদি সব জিনিস বুঝে আসেন, বিভিন্ন দেশে ঘুরে আসেন, সমস্যা নাই, কিন্তু লাইফ রিস্ক নেওয়াতে আমেরিকায় আসতে হবে, এটা একমাত্র মানে সমাধান না।
সবচেয়ে ভালো পন্থা কি হতে পারে আপনার মতে?
সবচেয়ে ভালো পন্থা, যদি দেশের সমস্যায় যদি হয়, এই বর্ডার ক্রস করে যারা আসে তারা খুব বেশি, যারা শিক্ষা একটু কম তারাই বর্ডার ক্রস করে আসে, তাদের হয়তো টুরিস্ট ভিসা পাওয়ার তাদের হয়তো ওই ধরনের যোগ্যতা নাই। আমি চাইবো আপনার যোগ্যতা অর্জন করেন। যেই ছেলেটা 18 বছর 20 বছরের ছেলে, যেই ছেলেটা 10-12টা দেশ অতিক্রম করে আমেরিকা আসতে পারে, তার মধ্যে নিশ্চয়ই ট্যালেন্ট আছে। সে লেখাপড়া কেন করে না? সে লেখাপড়া করে অপেক্ষা করে, কারণ 3-5 বছর। আমি আবারও বলি, যে ছেলেটা 10-12টা দেশ অতিক্রম করে আসতে পারছে, তার মধ্যে ডেফিনেটলি আইকিউ তার শার্প, সে ট্যালেন্ট আছে, কিন্তু তার লেখাপড়ায় শুধু নাই। তো আমরা চাইবো এইসব লোকের লেখাপড়া করে মা বাবাকে রিকোয়েস্ট করবো, দেশ থেকে অনেকে কাজ নিয়ে বাংলাদেশে কাজ করছে, অর্থনীতিতে হেল্প করছে, কেন বাংলাদেশের লোকগুলা যদি ওই টেকনিক্যাল সাইডে তারা যদি অভিজ্ঞতা অর্জন করে এবং শিক্ষা নেয়, দেশের লোক দেশে থাকলে তো ভালো।
অ্যাটর্নি মোহন চৌধুরী, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি ভয়েস অফ আমেরিকাকে সময় দিলেন।
ধন্যবাদ জানাত আকবর হায়দার কিরণ।
সম্পাদকীয় শুনবেন এখন, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকতে পারে।
চীনের জিজিয়াং প্রদেশে উইগুরস মুসলমান জাতিগোষ্ঠী, কাজাক এবং অন্যান্য মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে চীনা সরকারের দমননীতি এবং ব্যাপক কারাবন্দির খবরে যুক্তরাষ্ট্র গভীর উদ্বেগ প্রকাশ করেছে। রেডিও ফ্রি এশিয়ার মাধ্যমে সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের ব্যুরো অফ ডেমোক্রেসি, হিউম্যান রাইটস অ্যান্ড লেবার দপ্তরের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্কট বাসবি বলেছেন, চীনের অবর্ণনীয় মানবাধিকার লঙ্ঘন সম্পর্কে যুক্তরাষ্ট্র মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ এবং অন্যান্য দেশগুলির কাছে হুঁশিয়ারি বার্তা পৌঁছেছে। তিনি বলেন, তার কথায়, চীনা এসব ক্যাম্পে এখন 10 লক্ষের অধিক জনগণ নিদারুণ যন্ত্রণায় দিন কাটাচ্ছেন। তাদের ইচ্ছার বিরুদ্ধে এদের আটক রাখা হয়েছে। অনেকেই সেখানে অমানবিক যন্ত্রণা এবং দমনের শিকার। আমরা জানতে পেরেছি অনেকেই বন্দি শিবিরে মৃত্যুবরণ করেছেন। তাই সহজেই এটা অনুমেয়, শিবিরগুলিতে যা ঘটছে তা অতীব মর্মান্তিক। ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্কট বাসবি বলেন, অত্যন্ত দুঃখের বিষয় যে চীনে ধর্মীয় বিশ্বাসীদের বিরুদ্ধে দমননীতি নতুন কোনো ঘটনা নয়। তিনি বলেন, তার কথায়, চীনের কমিউনিস্ট সরকার ক্ষমতা লাভের পর থেকেই সকল ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে চরম আগ্রাসী মনোভাব দেখিয়েছে, যা এখন এক চরম উদ্বেগের বিষয়। মিস্টার বাজমি বলেন, একমাত্র তুরস্ক ছাড়া বহু দেশ চীনের সংখ্যালঘুদের উপর দমন নির্যাতনের ব্যাপারে নীরব থেকেছে। তিনি বলেন, তার কথায়, চীন সরকার এসব দেশগুলিতে যে সহায়তা প্রদান করে বা চীনের সঙ্গে এসব দেশগুলির ব্যবসায়িক সম্পর্কের কারণে দুঃখজনকভাবে চীন এদের উপর প্রভাব বিস্তার করে, তাই চীনের অভ্যন্তরে কি ঘটছে বা সত্য উদ্ঘাটনের ব্যাপারে বহু দেশই নীরব থেকেছে। যুক্তরাষ্ট্র সরকার সরকারি ও ব্যক্তিগত পর্যায়ে চীনা কর্তৃপক্ষের কাছে বন্দীদের আটকের বিষয়টি উত্থাপন করেছে। ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বাজপেয়ী বলেন, আমরা এই বিষয়টিতে সোচ্চার থাকব, যদিও অনেককেই বন্দী শিবির থেকে মুক্তি দেওয়া হয়েছে, যুক্তরাষ্ট্র তথাপি জিজিয়াং প্রদেশের এসব দমন মোচনে তথা অন্যান্য সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের পাশে থাকা অব্যাহত রাখবে।
সম্পাদকীয় শুনলেন এবং এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন ছিল। বাংলাদেশে চরম বায়ু দূষণের কারণে প্রতি বছর প্রায় 1,75,000 মানুষের প্রাণবিনাশ ঘটছে বলে ঢাকায় অনুষ্ঠিত এক আলোচনা সভায়, এক সেমিনারে বিশেষজ্ঞদের বক্তব্য বিশ্লেষণ থেকে জানা গিয়েছে এবং তারই ওপর ভিত্তি করে এই রিপোর্টটি পাঠিয়েছেন আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলম।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন সহ পরিবেশ নিয়ে কাজ করা কয়েকটি বেসরকারি সংগঠন আয়োজিত ওই সেমিনারে বায়ুদূষণজনিত কারণে বাংলাদেশের মানুষের মৃত্যুর তথ্য জানিয়ে বক্তারা বলেন, বায়ুদূষণের ফলে শুধু এশিয়াতেই প্রতিবছর মৃত্যুবরণ করেন 26 লাখ মানুষ এবং এ কারণে বিশ্বজুড়ে প্রতি 8 জনের মধ্যে একজনের মৃত্যু হয়ে থাকে। দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের পর সবচেয়ে বায়ুদূষণে দূষিত দেশ বাংলাদেশ আর দিল্লির পর দূষিত শহর ঢাকার কথা উল্লেখ করে বক্তারা বলেন, বায়ুদূষণের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন শহুরে জনগণ এবং শিশু, দরিদ্র ও বয়স্ক নাগরিকরা। বিশেষজ্ঞরা বলছেন, বায়ুদূষণের কারণে মানুষের তৎক্ষণাৎ বা দ্রুত মৃত্যু হয় না, বরং এটা এক ধরনের নীরব ঘাতক। এ কারণে মানুষ দীর্ঘমেয়াদে নানা ধরনের রোগে, বিশেষ করে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছেন বলে উল্লেখ করে তারা জানিয়েছেন, শ্বাসকষ্টজনিত রোগের কারণে বাংলাদেশে মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, বায়ুদূষণের কারণে দেশের অর্থনীতিতেও এর বিরূপ প্রতিক্রিয়া পড়ছে, বিশেষ করে চিকিৎসা ব্যয় বাড়ছে। বাংলাদেশের বায়ুদূষণের বিষয়ে ভয়েস অফ আমেরিকার সাথে কথা বলেছেন পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি কামরুল ইসলাম চৌধুরী। তাকে প্রশ্ন ছিল, সাম্প্রতিককালে বাংলাদেশের বায়ুদূষণের যে ভয়াবহ চিত্র বিভিন্ন প্রতিবেদন এবং সেমিনার সিম্পোজিয়ামে উঠে আসছে, তাতে দেশের সাধারণ মানুষ কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন?
বায়ুদূষণ বাংলাদেশের একটা বড় রকমের সমস্যা। এটি শুধু নগর অঞ্চলে না, গ্রামীণ জনপদেও, বিশেষ করে গ্রামীণ জনপদে ইনডোর এয়ার পলিউশন, যেটা আমাদের বাতাস দূষণ, এটি অনেক বেশি। আমাদের দেশের মা বোনেরা তারা এক্ষেত্রে অনেক সমস্যার সংকটে পড়েন, মাতৃ মৃত্যুর এবং অন্যান্য মৃত্যু সেই কারণে, বায়ুদূষণজনিত বা বাতাস দূষণজনিত কারণে অনেক বেশি গ্রামাঞ্চলে। শহরেও ঢাকা থেকে শুরু করে আমাদের নারায়ণগঞ্জ, রাজশাহী বা অন্যান্য শহরের বায়ুদূষণ, বাতাস দূষণ এর মাত্রাটাও গত কয়েক বছরে বেশ হুমকির মুখে পড়ে গেছে। দিল্লি শহরের তুলনায় দিল্লির পরপরই আমাদের মানে দূষিত নগরীর মতো। তো এটি তো একদিনে হয়নি, আবার একদিনে এই সমস্যা থেকেও বাংলাদেশ বা বাংলাদেশের শহরগুলো বা গ্রামের গ্রামীণ জনপদের যে এয়ার পলিউশন, সেটাকে বন্ধ করতে হলে, রোধ করতে হলে বড় রকমের জনসচেতনতা দরকার। মানুষ কিন্তু বুঝতে পারে না যে যারা এই পলিউশনগুলো করেন, এই পলিউশনগুলোর জন্য যাদের বড় রকমের দায়, বিশেষ করে নগরে যানবাহন থেকে যে দূষণটা হয়, তারপরে ইটবাটা থেকে, শহরতলির মধ্যে ইটবাটা আছে, সেই ইটবাটা থেকে যে দূষণগুলো হয়, তারপর হচ্ছে আমাদের ডাস্ট পলিউশন, যেটা ধুলিকণা, বিশেষ করে কনস্ট্রাকশন ওয়ার্ক, মানে সারা দেশে নানা রকমের কনস্ট্রাকশন ওয়ার্ক চলছে, অনেক মেগা প্রজেক্ট হচ্ছে, এগুলো বাস্তবায়ন করবার ক্ষেত্রে যদিও এই পলিউশনটা হবার কথা নয়, ঠিকাদারকে এজন্য বাড়তি অর্থ পর্যন্ত সরকার বরাদ্দ করে দেয়, কিন্তু তারপরেও তারা এক্ষেত্রে কমপ্লাই করে না, তারা এক্ষেত্রে আবার এনফোর্সমেন্টটাও ওই অর্থে নেই। সেই কারণে এনফোর্সমেন্ট সমস্যা আবার কমপ্লায়েন্সের সমস্যা, এই সমস্যাগুলোর কারণেই কিন্তু আর আমাদের যেহেতু জনসচেতনতাটা ওই রকম নেই, সেই কারণে কিন্তু বাংলাদেশে বিশেষ করে শহর এবং শহরতলি তারপরে গ্রাম অঞ্চলে পল্লী অঞ্চলে এখনো বাতাস দূষণটা মারাত্মক হুমকি এবং স্বাস্থ্য ঝুঁকি। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে, নানা রকমের রোগ ব্যাধি হচ্ছে, বিশেষ করে শীতকালে এই দূষণের পরিমাণটা অনেক বেশি। বর্ষাকালে যদিও যেমন এখন হচ্ছে আষাঢ় মাস, কিন্তু আষাঢ় মাসে বৃষ্টি হওয়ার কথা, ভারী বর্ষণ হওয়ার কথা, কিন্তু সেই রকম বর্ষণ হচ্ছে না। এর ফলে কিন্তু বাতাসের যে ধুলিকণা পার্টিকল ম্যাটার এটার পরিমাণটা বেড়ে যাচ্ছে। এর ফলে এগুলো যখন মানুষের শরীরে নাক দিয়ে ঢুকে অথবা চোখের মধ্যে যায়, এর ফলে ফুসফুসে যায়, আমাদের নানা রকমের শরীরে শারীরিক যে অসুস্থতা দেখা দেয়, এই এবং চর্মরোগ হচ্ছে, নানা রকমের রোগ ব্যাধি হচ্ছে। এই রোগ ব্যাধিগুলোর ক্ষেত্রে প্রতি বছর বাংলাদেশের মানুষের বিশেষ করে প্রতি পরিবার পিছু কয়েক হাজার থেকে কয়েক লক্ষ টাকা খরচ হচ্ছে। এই খরচটা মানে অর্থাৎ স্বাস্থ্য যে মানে বিলটা, স্বাস্থ্য খরচ, এই খরচটা অনেক বেড়ে যাচ্ছে গত মানে কয়েক বছর।
মারাত্মক এই বায়ু দূষণ রোধে কি করণীয় আছে বলে আপনি মনে করেন?
এখন এটাকে মোকাবেলা করতে হলে মানুষের মধ্যে যেমন সচেতনতা দরকার, সেই রকম আমাদের যেমন শিল্পায়ন, শিল্প দূষণটা আমরা কি করে কমাতে পারি এবং আমাদের এখানে আইন মানে পরিবেশ আইনটা মানে এনফোর্স করা এবং সেটাকে আবার নাগরিক হিসেবে শিল্পপতিরা, তারপরে হচ্ছে যারা গাড়ি চালাচ্ছেন অথবা যারা ইট বাটা করছেন, তারাও যদি পরিবেশ বান্ধব ইট তৈরি করা যায়, পরিবেশ বান্ধব মানে ইটের বিকল্প দিকে আমাদের যেতে হবে। তো এই রকম এবং কনস্ট্রাকশন সাইটগুলো যেখানে ভবন তৈরি হচ্ছে সেই ভবনটা, অথবা মেট্রো রেলের কাজ হচ্ছে, পাতাল রেলের কাজ হচ্ছে, উড়াল সড়ক হচ্ছে, এই জিনিসগুলো যখন করা হয় যেন ডাস্ট পলিউশনটা কন্টেইন করা যায়। হ্যাঁ, মানে এটা কন্টেইন করবার কথা কিন্তু বলা হয়, প্রকল্পে কিন্তু এগুলো থাকে, কিন্তু সেটা যখন বাস্তবায়নে যায় তখন কিন্তু কেউ আইন মানতে চায় না। আইন বিধি বিধান এগুলো মানার সংস্কৃতিটা গড়তে হবে, তাহলে আমরা ধুলি দূষণ থেকে, বাতাস দূষণ থেকে এবং ইনডোর এয়ার পলিউশন, আমাদের যে ঘর বাড়িতে যে রান্নাঘরে যে পলিউশনটা হয় সেই পলিউশন থেকে আমরা মুক্ত থাকতে পারবো এবং স্বাস্থ্য ঝুঁকিটা কমবে এবং মৃত্যুর হারটাও আমরা কমিয়ে আনতে পারবো।
বিশেষজ্ঞরা বলছেন, দেশকে পরিবেশ দূষণের মারাত্মক প্রভাব থেকে রক্ষার জন্য শুধু মানুষকে সচেতন হতে বললে হবে না, সরকারকেও এ বিষয়ে সচেতন হতে হবে এবং কঠোর হাতে আইনের প্রয়োগ করতে হবে যাতে বায়ু দূষণের মাত্রা কমিয়ে আনা সম্ভব হয়। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
হচ্ছে রবিবার সরিয়ে ম্যাগাজিন অনুষ্ঠান। পোটম্যাক তীরের কথা শোনাতে পদ্মা পাড়ের গঙ্গা পাড়ের দর্শক শ্রোতাদেরকে শোনাতে শুরু করছি পোটম্যাক থেকে পদ্মা গঙ্গা। যুক্তরাষ্ট্রে সাধারণভাবে বলা যায় লোকজন, বিশেষ করে চাকরিজীবী লোকজন, 60 বছর বয়স সীমায় পৌঁছিয়ে চাকরি থেকে অবসর নিয়ে থাকেন। ইদানিং দেখা যাচ্ছে অনেকেই 60 বয়সসীমা পার করেও চাকরিতে লেগে থাকছেন। অনেকে আবার স্বামী স্ত্রী দুজনেই চাকরি ছেড়ে অবসর ভাতা ইত্যাদি সংগ্রহ করে একটা আরভি বা রিক্রিয়েশনাল ভ্যান কিনে রাস্তায় বেরিয়ে পড়েন এবং এক শহর থেকে অন্য শহরে, এক রাজ্য হতে অন্য কোনো রাজ্যে ঘুরে বেড়ান মনের আনন্দে, উপভোগ করেন জীবনকে তার নিজের ছন্দে, আপন আপন আনন্দে। তবে হালে এ সব কিছুতেই বেশ রকম ফের, বেশ পট বদলি পরিলক্ষিত হচ্ছে, হচ্ছে সেটাও বেশ চট জলদি বলা চলে। বেশ কিছু লোককে এখন 50-এর কোঠায় পৌঁছিয়েই অবসরে চলে যেতে দেখা যাচ্ছে, বিশেষ করে যখন কিনা চাকরিস্থলে বাই আউট বা অকালে অবসর নিলে এককালীন বেশ একটা লোভনীয় অঙ্কের অর্থের হাতছানি দেখানো হয় সেসব ক্ষেত্রে। অনেকে আবার 50 পার হতেই চাকরিতে ইস্তফা দিয়ে অবসর ভাতা ইত্যাদি সংগ্রহ করে আর একটা কিছু করার ধান্দায় লেগে যান অথবা অন্য কোনো চাকরিতেও যোগ দিয়ে থাকেন, অনেক সময় অনেকেই বলা যায়। এমনিতে অবশ্য আমেরিকায় মানুষ চাকরি শুরুই করেন অল্প বয়সে, হাই স্কুল পাশ করার পরপরই, এবং তারপর হাই স্কুল বান্ধবী অথবা অমনি কাউকে বা সহপাঠীকে বিয়ে করে একটা পছন্দসই বাড়ি মর্গেজে বা কিস্তিতে কিনে আমেরিকান ড্রিম বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করে দেয়। শুনে অনেকেই হয়তো আশ্চর্য হবেন যে আমেরিকায় হাই স্কুল পরবর্তী পর্যায়ে কলেজ বা ইউনিভার্সিটি স্তরে পড়াশোনার সুযোগ অনেক ছেলেমেয়েই পায় না বা নেয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় আমেরিকার বাইরে থেকে এসে এখানকার কলেজ ইউনিভার্সিটির বৃত্তি নিয়ে অনেকেই উচ্চতর স্তরে পড়াশোনা করে বহু স্বল্পবিত্তের দেশের ছেলেমেয়েরা। বলা বাহুল্য, এখানে হাই স্কুল স্তরে পড়াশোনার ব্যয় বেশ কষ্টসাধ্যই বলা চলে। ইদানিং অবশ্য এ সবগুলো ক্ষেত্রেই রদবদল হতে দেখা যাচ্ছে বিশ্বজোড়া আর্থসামাজিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে। তবে হ্যাঁ, আমেরিকার মানুষ আনুষ্ঠানিক লেখাপড়া যেমন তুলনামূলক কম বয়সেই সাঙ্গ করে, তেমনি মূল জীবনধারার সূচনাটাও তারা করে থাকে তুলনামূলক অল্প বয়সেই। আমেরিকার সামরিক বাহিনীতে পদাতিক 3 ডিভিশনে এই প্রথম কোনো নারী সেনাধিনায়কের পদে কমান্ডিং স্তরে নিযুক্ত হলেন একজন। নাম তাঁর লরা ইয়েগার, পদাধিকার স্তরে ব্রিগেডিয়ার জেনারেল। ইনি দায়িত্ব নিলেন ইউএস আর্মির ক্যালিফোর্নিয়ার লস অ্যালামিটাসে অবস্থিত জয়েন্ট ফোর্সেস ট্রেনিং বেসের 40তম ডিভিশনের সেনাধিনায়কের। এর আগে ইনি ছিলেন টেক্সাসের ফোর্ট ব্লিসের উত্তরাঞ্চলীয় জয়েন্ট টাস্ক ফোর্স নর্থের কমান্ডারের দায়িত্বে। 2011 ইনি ইরাকে মোতায়েন ছিলেন ক্যাল গার্ডসের 40তম জোধরি বিমান ব্রিগেডের সহকারী সেনাধিনায়কের দায়িত্বে ব্রিগেড কমান্ডারের পদে। সেনাবাহিনীতে স্নাতক লাভ করেন ব্রিগেডিয়ার জেনারেল লরা ইয়েগার 1986 সালে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কথা তো শুনেছি আমরা অনেকেই, আগ্রহ আমাদের অনেকেরই ওই মহাকাশ স্টেশনকে নিয়ে। অনেকেই জানতে চাই কিভাবে কি হয় ওখানে, ওই মহাকাশ স্টেশনে যেতে পারলে কেমন লাগবে, অনুভূতিটা কেমন হবে, এরকম বেশুমার কৌতূহল রয়েছে আমার, আপনার, আমাদের অনেকেরই। কৌতূহল মেটাবার সুযোগ এখন পৌঁছিয়ে গিয়েছে দুয়ারে। যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা ন্যাসা ঘোষণা করেছে কক্ষপথ পরিক্রমণরত মহাকাশ কেন্দ্রে যাওয়া এখন সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে, তবে টিকিট কাটতে হবে এজন্যে। অবশ্য দামটা খুব একটা কম মূল্যই বলতে হবে, ফিরতি ভাড়ার অর্থমূল্য দাঁড়াবে $5,80,000। থাকা খাওয়ার খরচ পড়বে দৈনিক $35,000 এবং এ ভ্রমণের স্থায়িত্ব হবে 30 দিনের, জানিয়েছেন যুক্তরাষ্ট্র মহাকাশ সংস্থা ন্যাসার মুখ্য আর্থ বিভাগীয় কর্মকর্তা জেফ ডেভিড। জেফ ডেভিড বলছেন এ ভ্রমণে হিলটন বা মেরিয়টের পয়েন্ট সেটা হবার নয়, আর হ্যাঁ, এর জন্যে যুক্তরাষ্ট্রের নাগরিকই হতে হবে তেমন কোনো বাধ্যবাধকতা নেই। ফেলো করি মাখো তেল, সে আপনি যেই হন না কেন, তবে হ্যাঁ, শর্ত একটাই, আর সেটা হলো উঠতে হবে যুক্তরাষ্ট্রের চালানো রকেট যোগেই, অন্য কিছুতে নয়। রবিবাসরীয় ম্যাগাজিন অনুষ্ঠান পটোম্যাক থেকে পদ্মা গঙ্গার আজকের পরিবেশনা এ পর্যন্তই। আবার হাজির হব আগামী সপ্তাহে এই একই দিনে। সালাম, নমস্কার, শুভরাত্রি। আর এখন শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন সংবাদ। এই মুহূর্তে খেলা চলছে বিশ্বকাপের, ভারত এবং ইংল্যান্ডের মধ্যে। দেখা যাক খেলায় কি হয় এবং এ সম্পর্কে আসানুল হক কি বলেন।
ধন্যবাদ। খেলার খবর যেমনটি বললেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ আজকে চলছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে। স্বাগতিক ইংল্যান্ডের জন্য এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাদের অবস্থানটি প্রথম চারের মধ্যে আসা যাওয়া করছে, কখনো তারা 4 থেকে 5 নেমে যাচ্ছে, এই রকম একটি অবস্থা। আজকে আমাদের এই খেলার খবরে রয়েছেন দুজন সাবেক জাতীয় দলের ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইউসুফ রহমান বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম সালাম। রয়েছেন ওমর খালিদ রুমি। রুমি ভাই কেমন আছেন?
আচ্ছা,
খেলা এখন চলছে, ভারত 228 উইকেটের বিনিময়ে 39 ওভার 3 বল খেলা হয়েছে এবং টসে জিতে আজকে ইংল্যান্ড ব্যাট করতে নেমেছিল। আমরা জানি যে ইংল্যান্ডের 2 উদ্বোধনী ব্যাটসম্যান বিধ্বংসী ব্যাটিং করেছেন। প্রথমেই বলতে হয় বেয়ারস্টো 111 রান করেছেন 109 বলে, 10টি বাউন্ডারি, 6টি ছক্কা। বিধ্বংসী ব্যাটিং, 57 বলে 66 রান করলেন জেসন রয়, এবং তারপরে এসে আরেকজন মারকুটে ব্যাটসম্যান স্টোকস, তিনি 79 রান করলেন 54 বলে। 44 রান করেছেন রুট 54 বলে এবং 337 সাত উইকেটের বিনিময়ে নির্ধারিত 50 ওভারে। এবং এরপরে ভারত ব্যাট করতে নেমে শুরু থেকে ভালো খেলছিল এবং এখন পর্যন্ত খেলা মনে হচ্ছে যে কোনো দিকে যেতে পারে। 232 চার উইকেটের বিনিময়ে ভারত ব্যাট করছে। আমরা জানি যে ভারতে আজকে রোহিত শর্মা আবার সেঞ্চুরি করেছেন, শতক হাঁকিয়েছেন, 102 রান করেছেন 109 বলে। রাহুল কোনো রান করতে পারেননি। অপর উদ্বোধনী ব্যাটসম্যান কোহলি 66 রান করেছেন, পান্ত 32 এবং পান্ডিয়া 26 রান। এই হচ্ছে খেলার এখন অবস্থা। ইউসুফ ভাই, আজকের খেলা কেন গুরুত্বপূর্ণ?
দেখেন, আজকে হচ্ছে ইংল্যান্ড টিমের জন্য সার্ভাইভাল। আজকে যদি ইংল্যান্ড হেরে যায় তাহলে কিন্তু ওদের একটা খেলা বাকি থাকবে এবং সেই খেলাটা মানে বেসিক্যালি ওদের সেমিফাইনাল যাওয়াটা খুব কোয়েশ্চনেবল হয়ে যাবে। সো ইংল্যান্ডকে আজকে জিততেই হবে টু স্টে ইন দ্য রেস। ভারত তো অন্যদিকে অলমোস্ট কোয়ালিফাই করে গেছে, সো এর জন্য ইংল্যান্ড তো আমরা আমাদের জন্য, কিন্তু ইংল্যান্ড যদি হেরে যায় তাহলে আমাদের জন্য ভালো, কারণ বাংলাদেশ বলেন পাকিস্তান বলেন দে আর ফাইটিং টু গেট ইন দ্য লাস্ট ফোর। সো আজকে যদি মনে করেন ইংল্যান্ড হেরে যায় তার পরের খেলাটা আমার মনে হয় ওদের বোধ হয় অস্ট্রেলিয়ার সঙ্গে আছে, তাই না? না, নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ড,
হ্যাঁ নিউজিল্যান্ড। এবং নিউজিল্যান্ড কাজ যদি হেরে যায় তাহলে ইংল্যান্ড বাদ হয়ে যাবে, তখন আমাদের কিংবা পাকিস্তান একটা দলের একেবারে স্কোপটা অনেক ইম্প্রুভ করে যাবে টু গেট ইন দ্য লাস্ট ফোর। তবে আমাদের কথাটা বলতে হলে আমাকে বলতে হবে যে অন্যেরা যাই করুক না করুক আমাদের তো জিততে হবে। তো আমাদের নেক্সট খেলাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভারতের সঙ্গে, উইচ ইজ অন July 2nd এই মাঠেই। তো কাজেই আমরা যতই প্ল্যান প্রোগ্রাম করি বা অন্য টিম কি করে না করে এগুলো নিয়ে যতই আমরা আলাপ আলোচনা করি, আমাদের ফোকাস থাকা উচিত যে আমাদের আগামী খেলাটা ভারতের সঙ্গে জিততে হবে। যদি আমরা না জিতি
নিশ্চয়ই
তাহলে কিন্তু উই আর নোয়ার।
61 বল 104 রান, 60 বল 104 রান, এই মুহূর্তে 4 উইকেটে 234। রুমি ভাই, আজকে আমরা দুটো সেঞ্চুরি দেখলাম, বেয়ারস্টো 6টি ছক্কা 10টি বাউন্ডারি 111 রান, অন্যদিকে রোহিত শর্মা তিনিও সেঞ্চুরি হাঁকালেন। ব্যাটিং ব্যাটিংয়ের দিক থেকে কি মনে হচ্ছে আপনার এবারের বিশ্বকাপে? এই যে বেশ অনেকগুলো শতক আমরা দেখলাম, ক্রিকেট তো একটা শিল্প এবং সেখানে ক্রিকেটাররা ব্যাটসম্যানরা যেই খেলা দেখাচ্ছেন, কেমন লাগছে?
হ্যাঁ, ডেফিনেটলি ভালো লাগছে। তবে এবারে রানের সংখ্যা একটু বেশি কোনো কোনো জায়গায়, যেমন প্রায় পেনিউটে দেখা যাচ্ছে যে পিচ খুব ব্যাটিং এর ফেভারে। এই পিচও কিন্তু ব্যাটিং এর যে একদম ফেভারে না বলবো না, ফেভারে অতটা ফেভারে না হলে বেশ মোটামুটি ভালোই বল আসছে ব্যাটে, কাজে সেই জন্যই রান করতে পেরেছেন দুজনই এবং এক দুজনই সেঞ্চুরি করেছেন এইভাবে এই জন্যই। তারপরেও মনে হচ্ছে রেট ভারতের এই এই মুহূর্তে রেট যাচ্ছে একটু স্লো, স্লো হলেও কাছাকাছি এগোনোর চেষ্টা করছেন। যদি হাতে উইকেট থাকে একটা দুটো আরো তাহলে হয়তো পরের দিকে একটু মরিয়া হয়ে যদি খেলেন হয়তো হয়ে যেতে পারে, একটু ডিফিকাল্ট হবে কারণ 10-এর উপরে চলে গেছে রান রেট, রিকোয়ার্ড রান রেট। এখন সেই জন্যই চিন্তা হয়ে যাচ্ছে এটা বেড়ে যেতে পারে যদি স্কোর যদি সেই তাহলে যদি না আগায়, আর যদি না পারে যদি ওই রকমই থাকে তো লাস্ট ওভারে গিয়ে যদি আমি দেখি যে 10 রান বাকি বা 8 রান 9 রান বাকি ওগুলো এক ওভারে কিছু অসুবিধা হবে না, কিন্তু তার আগেই দেখতে হবে যে উইকেট যদি পড়ে যায় এবং রান যদি কমে যায় তাহলে ওটা 10-10 যদি বেড়ে গিয়ে 12-14-15 এরকম হয়ে যায় তখন ভারতের জন্য সেটা মুশকিল হয়ে যাবে। এটা এখন দেখার ব্যাপার তাই। আর বাকি যে খেলা দেখছি যে যারা সেঞ্চুরি করছেন সবার খেলাই ভালো, যারা যে কজন সেঞ্চুরি করেছেন সবার খেলাই ভালো হচ্ছে, অবভিয়াসলি সেঞ্চুরি মানেই ভালো খেলা এবং সবাই ব্যাটে যেহেতু বল ভালো আসছে সবাই ভালো করে খেলে এবং সব মোটামোটি একেবারে সবাই একই ধরনের খেলে সেঞ্চুরি করেছেন। সামনে আরো খেলা আছে সেখানে হয়তো সেঞ্চুরি হবে এবং যেখানে পিচ এরকম হবে যে ব্যাটিং এর ফেভারে সেখানে কিন্তু সেঞ্চুরি হওয়ার চান্স থাকবে। তো ভালো ব্যাটসম্যান যারা তারা এই সুযোগটা নেবেন এবং বোলাররা যদি সেই সদ্ব্যবহার না করতে পারেন, মানে তারা যদি উইকেট না নিতে পারেন তাহলে তো সেঞ্চুরি তো আরো সম্ভাবনা আরো বেশি।
ভারতের অভিজ্ঞ ব্যাটসম্যান ধোনি, সাবেক অধিনায়ক, তিনি এখন ব্যাট করছেন, পান্ডিয়া ব্যাট করছেন, দেখা যাক ভারতের এখনও কয়েকজন ব্যাটসম্যান আছেন। আগামীকালকের খেলাটি হচ্ছে শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে, চেস্টারলি স্ট্রিট এই মাঠে হবে খেলাটি, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ। এরপর মঙ্গলবার বাংলাদেশ এবং ভারতের খেলা। শোনা যাচ্ছে যে মাহমুদুল্লাহ সম্ভবত ব্যাটিংয়ে ফেরত আসবেন, তিনি চোট পেয়েছিলেন, কিন্তু আশা করা হচ্ছে মাহমুদুল্লাহ ব্যাটিংয়ে ফেরত আসবেন। মাশরাফির উইকেট কটি পাচ্ছেন কটি পাচ্ছেন না সেটি নিয়ে কোচ ওয়ালশ বলেছেন তিনি মোটেই চিন্তিত নন, তিনি মনে করেন যে মাশরাফি অধিনায়কের দায়িত্বটি ঠিক মতোই পালন করছেন। বাংলাদেশ দলের এই রকম একটা অবস্থা, ইউসুফ ভাই আপনার কি মনে হয় বাংলাদেশ দলের জন্য ভারতের বিপক্ষে কি কোনো রকম পরিবর্তন কৌশল?
আমার মনে হয় যে টিমটা খেলেছে সেই টিমটাই খেলা উচিত, সাবজেক্ট টু মাহমুদুল্লাহ ফিটনেস, হি শুড বি ইনক্লুডেড। বাট সবচেয়ে বড় কথা হচ্ছে আই হোপ দে ডোন্ট মেক দ্য মিস্টেক যে সৌম সরকারকে আবার মিডল অর্ডারে খেলায় এবং লিটন দাসকে ওপেন করায়। সৌম সরকারের রোল এই টিমে ওপেনার ছাড়া আর কোনো জায়গায় ওর রোল নাই, এবং তার একটা ডিফাইন্ড রোল আছে উইচ ইজ টু গো অ্যান অ্যাটাক। সে মিডল অর্ডারে তার ওই ফুটওয়ার্ক নাই, সে স্পিনার্স বলের এগুলো খেলতে পারবে না, সো হি ইজ ওয়েস্টেড অ্যাট নাম্বার ফাইভ। আমি মনে করি ওকে ওপেন করানো উচিত এবং লিটন দাস যেখানে পাঁচ নম্বরে খেলেছে এবং সাকসেসফুলি খেলেছে ওখানেই খেলানো উচিত। বাট অ্যাবাভ অল বাংলাদেশের স্ট্র্যাটেজিটা হবে যে এই খেলাটাতে যখন প্লেয়াররা মাঠে নামবে তাদের মনের ভিতরে একটাই চিন্তা থাকা উচিত, সেটা হচ্ছে আজকে আমরা ম্যাচ জিতব। বিলিফটা থাকতে হবে এবং তাদের মাথায় যেন কোনো রকমই কোনো ভাবেই যেন তাদের মাথায় এটা না খেলে যে আমরা ইন্ডিয়ার সঙ্গে খেলছি। তাদের ফিলিংটা হওয়া উচিত যে উই আর জাস্ট প্লেইং অ্যানাদার টিম ইন দ্য ওয়ার্ল্ড কাপ, এবং দেয়ার ফিলিং শুড বি দ্যাট উই আর ওয়াকিং ইন টু দিস গেম টু উইন। যদি এটা না হয় তাহলে আমরা যে মানে ফরগেট অ্যাবাউট উইনিং, উই উইল হ্যাভ লস্ট দ্য ম্যাচ আগে থেকে
নিশ্চয়ই।
সো দ্য সেলফ বিলিফ হ্যাজ টু বি দেয়ার।
নিশ্চয়ই। রুমি ভাই, খুব সংক্ষেপে বাংলাদেশের কৌশল সম্পর্কে আপনি কি ভাবছেন?
আমি ভাবছি এটাই, যদি টসে যদি জিতি তাহলে ফিল্ডিং নেব না, টসে জিতে ব্যাটিং নেব। এবং আমার কথা হচ্ছে যে যদি পার্টনারশিপ বিল্ড আপ না করে যেমন আগে যেমন করেছি আমরা, নাম্বার ওয়ান নাম্বার টু এবং মাঝখানে সাকিব আর মুশফিক আর মাহমুদুল্লাহ তামিম, এদের মধ্যে যদি দুটো কি তিনটে পার্টনারশিপ যদি না হয় তাহলে কিন্তু 300 কাছাকাছি হবে না। আমার কথা হচ্ছে যেভাবে হোক প্রথমে ব্যাটিং করে আমরা রান করব, এবং তিনটা পার্টনারশিপ যদি হয় তাহলে 300 কাছাকাছি যাবে। তারপরে আমরা চিন্তা করবো যে কিভাবে ওই ইন্ডিয়ান ব্যাটসম্যানদেরকে অ্যাটাক করা যায়, কোন জায়গায় তার কি উইকনেস আছে সেগুলো দেখে ওই চিন্তা করে অ্যাটাক করার প্ল্যান করবো। প্রথমত আমাদের রান করতে হবে, আর যদি না পাই তারপরে কোনো অসুবিধা নেই, তাহলে আমাদের চিন্তা করতে হবে যে আগে আমাদের ওই ইন্ডিয়াদেরকে ঠেকাতে হবে, যারা যারা ভালো ব্যাটসম্যান তাদেরকে কিভাবে ঠিকিয়ে রাখা যায়,
দেখা যাক শেষ পর্যন্ত কোন দিকে আজকের খেলা গড়ায়। এবং এখানে জানিয়ে রাখি যে মেয়েদের বিশ্বকাপ ফুটবল চলছে এবং সেটি চলছে ফ্রান্সে। স্বাগতিক ফ্রান্স যুক্তরাষ্ট্রের কাছে পরাজিত হয়ে বিদায় নিয়েছে তাদের দেশে অনুষ্ঠিত এই বিশ্বকাপ থেকে। এখন সেমিফাইনালে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র ইংল্যান্ডের বিরুদ্ধে। অন্যদিকে জার্মানি অপ্রত্যাশিতভাবে সুইডেনের কাছে 2-1 গোলে পরাজিত হয়েছে, ইতালিকে 2-0 গোলে পরাজিত করে উঠে এসেছে এই সেমিফাইনালে। দেখা যাক মেয়েদের বিশ্বকাপ ফুটবলে এবার কি হয়। তিনবারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র, তারা আশা করছে এবারও তারা বিশ্বকাপ হাতে নেবে, কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ অত্যন্ত কঠিন হবে এমনটি ধারণা করছেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক। এই ছিল আজকের খেলার খবর। ইউসুফ ভাই, রুমি ভাই, আপনাদের দুজনকেই ধন্যবাদ।
ধন্যবাদ।
ক্রীড়াঙ্গন সংবাদ শেষ হলো আজকের মতো। মাইক ছাড়লেন আহসানুল হক, মাইক ধরার জন্য প্রস্তুত সেলিম হোসেন সংবাদ শিরোনাম নিয়ে।
ধন্যবাদ। শুরুই করছি বাংলাদেশের একটি খবর দিয়ে। আমাদের বগুড়া সংবাদদাতা প্রতীক কুমার পাঠিয়েছেন, বাংলাদেশের রাজশাহীর পুঠিয়া উপজেলা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক নারী সহ 5 সদস্যকে আটক করেছে র্যাব।
শনিবার দিবাগত রাতে র‍্যাব 5 এর রাজশাহীর একটি দল এক নারী সদস্য সহ 5 সদস্যকে আটক করেছে। এ সময় তাদের কাছে থাকা একটি পিস্তল, 2টি ম্যাগজিন, 5 রাউন্ড গুলি, 24টি ককটেল, 10টি জিহাদি বই এবং 8টি জিহাদি নোটবুক উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে র‍্যাব 5 এর মিডিয়া বিভাগ ভয়েস অফ আমেরিকাকে জানান,
তাদেরকে একটু জিজ্ঞাসাবাদ করতেছি, আমরা আরো ক্লিয়ার হয়ে তারপরে আমাদের সিওসার আপনাদেরকে একটা ব্রিফিং দিবে।
আটককৃতরা হলো আফরোজা বেগম, তার ছেলে আনিসুর রহমান ওরফে সাদ্দাম, রুহুল আমিন, আব্দুর রশিদ ও আবু তালহা। প্রতীক ওমর, ভয়েস অফ আমেরিকা, বগুড়া।
পরমাণুমুক্ত কোরিয়া গঠনের আলোচনা এগিয়ে নেওয়ার লক্ষ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে উত্তর কোরিয়া সীমান্তে বৈঠক করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের প্রথম দায়িত্বে থাকা প্রেসিডেন্ট যিনি উত্তর কোরিয়া সফর করলেন। উত্তর কোরিয়ার পান মুজম সীমান্ত এলাকায় উত্তর ও দক্ষিণ কোরিয়ার সেনা প্রভাবমুক্ত স্থানটিতে দুই নেতা করমর্দন শেষে দক্ষিণ কোরিয়া সীমান্তে আসেন এবং বৈঠক করেন, সেখানে প্রায় 50 মিনিট। হোয়াইট হাউস অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কুডলো বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য আলোচনা পুনরায় শুরু হওয়া একটি বড় ঘটনা, তবে এখনও তেমন কোনো অগ্রগতি হয়নি। রবিবার ফক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারে কুডলো বলেন, আলোচনা আরও লম্বা সময় ধরে চলবে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM বলেছে, 2014 থেকে 2018 সাল পর্যন্ত বিশ্বব্যাপী 32,000-এরও বেশি অভিবাসী নিহত ও নিখোঁজ হয়েছেন। এর মধ্যে বেশিরভাগ ঘটনা ঘটেছে ভূমধ্যসাগরে উত্তর আফ্রিকা থেকে ইউরোপ গমনেচ্ছুদের ক্ষেত্রে। জাতিসংঘের অভিবাসন সংস্থা বলেছে, অভিবাসী মৃত্যু ও নিখোঁজের বৈশ্বিক এই হিসাব তারপরও একেবারে সঠিক নয়, কারণ বহু মৃত্যুর ঘটনা কোনো রেকর্ড ছাড়াই রয়েছে এবং মৃতদেহ উদ্ধার হয়নি। তারপরও গবেষকরা বলেন, যতটুকু এই পরিসংখ্যানে উঠে এসেছে তাও মারাত্মক। 2014 সাল থেকে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে মারা গেছে 1907 জন অভিবাসী। আফগানিস্তানে বছরের পর বছর চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও তালিবানের মধ্যে কাতারে চলমান শান্তি আলোচনায় একটি সমঝোতা পৌঁছানোর চেষ্টা চলছে। আফগানিস্তানে জন্ম নেওয়া যুক্তরাষ্ট্রের কূটনীতিক জালমে খালিলজাদ ওই আলোচনায় যুক্তরাষ্ট্র দলের নেতৃত্ব দিচ্ছেন। আলবেনিয়ার ক্ষমতাসীন দল এবং বিরোধী দলের মধ্যে চলমান উত্তেজনা এবং দেশের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের মধ্যেকার বাকযুদ্ধের পরেও অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। মালির সীমান্তবর্তী অঞ্চলে আন্তঃধর্মীয় সংঘাত ও চরমপন্থী জঙ্গিবাদ ভয়াবহ সমস্যায় রূপ নিয়েছে, বিশেষ করে মালি, নাইজের ও বুর্কিনা ফাসোর সীমান্ত অঞ্চলে। বিশ্ব খাদ্য কর্মসূচির মতে, ভারতের 110 কোটি মানুষের দারিদ্র্য বিমোচনের চালানো প্রয়াসের লক্ষ্য অর্জন থেকে এখনও অনেক দূরে রয়েছে ভারত। ভারতের পরিসংখ্যান মন্ত্রণালয় একই বক্তব্য বলেছে। বিশ্ব খাদ্য সংস্থার মুখপাত্র হার্ভে ভার্সুসেল বলেন, ভারত এখনও ক্ষুধা দূর করবার লক্ষ্যমাত্র থেকে বহু দূরে রয়েছে। রিপোর্টে বলা হয়, 18.1% শিশু বিকাশ বাধাগ্রস্ত এবং ওজন কম। এর মূল কারণ অপুষ্টি এবং নানান ধরনের রোগের আক্রমণ।
এবার বিদায় নেবার পালা। আমাদের অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। আজকের এই অনুষ্ঠান স্টুডিও থেকে প্রযোজনা করলেন জয়তী দাশগুপ্ত, ফেসবুক সম্প্রচারে ছিলেন সফিউল আলম মাসুদ, প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন আইতান উৎকু। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই। সালাম, নমস্কার, শুভরাত্রি। আর হ্যাঁ, আগামীকালের অধিবেশনের জন্যে আমন্ত্রণ রইল সবার জন্য।
This program has come to you from the Voice of America, Washington.